Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون صدق الله العلي العظيم شمانتو شدھی مندلی دین دردی مسلمان بھائی او بونیرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ ও করুণায় আমরা প্রত্যহের মতো প্রতিদিনের মতো আজকেও পবিত্র কোরআনের আলোচনার মাহফিলে বসার সুযোগ লাভ করেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী নিয়ে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন এক শক্তিশালী পয়গম্বর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে তাকে যেমন নবুয়তের মাল্য দান করেছিলেন, নবুয়তের দৌলতে ঐশ্বর্যময় করেছিলেন, নবুয়ত দিয়ে তাকে ধন্য করেছিলেন, অনুরূপভাবে আর অন্যদিক দিয়ে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার প্রতাপেও আল্লাহ পাক তাকে বড় মর্যাদাশীল করেছিলেন, বড় ক্ষমতাবান বাদশা তিনি ছিলেন। এবং তারই ঘরে জগতের জগৎ বিখ্যাত বাদশা এবং পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকেও তার পরবর্তীতে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পয়গম্বর হিসাবে মুসলমানদের কাছে যেমন মর্যাদার অধিকারী, তেমনি খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছেও মর্যাদার অধিকারী। এবং ইহুদি ধর্মে মূসা এবং হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের পরেই যেই নবীকে তারা বেশি সম্মান আর মর্যাদা দিয়ে থাকেন তিনি হলেন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছিলেন, যার আলোচনা আমরা গতকালকে করেছি, শুনেছি, সেদিকে আলোকপাত করে আমরা সময় কিল করব না, টাইম কিল করতে চাই না। আজকে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের দুটি পরীক্ষার কথা আল্লাহ পাক উল্লেখ করছেন। সূরাতুল আম্বিয়াতে একটি পরীক্ষার কথা উল্লেখ করছেন, সূরাতুস সাদে একটি পরীক্ষার কথা উল্লেখ করছেন। যেহেতু আমরা শুরু করেছিলাম সূরাতুল আম্বিয়ার থেকে গতকাল, সেই জন্য সূরাতুল আম্বিয়ারটায় পরীক্ষাটাই আমরা আগে বর্ণনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়াদাউদ ও সুলাইমান ইদ ইয়াহকুমানি ফিল হারস ইদ নাফাশাত ফীহি গনামুল কওম, এবং দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলেন, ইদ নাফাশাত ফীহি গনামুল কওম, যে কওমের কোনো এক ব্যক্তির ছাগল পাল আরাক ফসলের মালিকের ফসলের খেতে রাত্রিকালীন ঢুকে সমস্ত ফসলগুলোকে খেয়ে বিনাশ করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। পরের দিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বিচার নিয়ে এসেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম শরীয়তের একটি প্রিন্সিপাল অনুযায়ী বিচার করে দিলেন, সেটি কি? দাওয়াতুল কিয়াম, যেই সমস্ত জিনিসগুলো মূল্য নির্ধারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুজিজা দান করেছিলেন, অসংখ্য মুজিজা দান করেছিলেন, তার মাঝে একটি বিচার ক্ষমতা তিনি তাকে দান করেছিলেন, বিচার কার্য পরিচালনা করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে দান করেছিলেন, যেটা সাধারণত অন্যান্য পয়গম্বরকে তিনি দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়গম্বরের কাছে যখন এই বিচার এলো, রাতের আঁধারে এক ফসলের মালিকের জমিতে অন্য একজনের ছাগলের পাল গিয়ে ফসল নষ্ট করেছে, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বিচার যখন এলো, তিনি দাওয়াতুল কিয়াম, দাওয়াতুল কিয়াম অর্থাৎ হলো যে সমস্ত দ্রব্যগুলো বিক্রয়ের ক্ষেত্রে প্রাইস দিয়ে বিক্রি হয় তাকে দাওয়াতুল কিয়াম বলা হয়, এগুলো যদি কেউ বিনষ্ট করে তখন তার পরিবর্তে তার মূল্য দিলেই হয়ে যায়। যেমন মনে করে থাকুন যে গরু ছাগল হাঁস মুরগি এগুলো মানুষ বিক্রি করে টাকার বিনিময়ে, প্রাইস করে হলো বিক্রি করে, এখন একজন আরেকজনের মুরগি মেরে ফেলেছে, একজন আরেকজনের ছাগল মেরে ফেলেছে, এই অবস্থায় বিচার ব্যবস্থা যখন হবে বিচারক কি ফয়সালা করে দিবেন, সাক্ষী প্রমাণে যদি এটা প্রমাণিত হয়ে যায় তখন এই ছাগলের মূল্য নির্ধারণ করে দিবেন, এই ছাগলের মূল্যগুলো নির্ধারণ করে সেগুলো যার ছাগল মেরে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, আহত করেছে, তাকে সেই মূল্য দিয়ে দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন ফসল যেগুলো বিনষ্ট করেছে এই ফসলগুলো তো যখন বাজারে বিক্রি হবে এগুলো তো প্রাইস দিয়ে বিক্রি হবে, টাকা পয়সা দিয়ে বিক্রি হবে, সেই জন্য তিনি চিন্তা করলেন শরীয়তের এই প্রিন্সিপাল অনুযায়ী যে এই ফসলগুলোকে একটি মার্কেট ভ্যালু ধরলেন যে কত টাকার ফসল নষ্ট হয়েছে, তখন মার্কেট ভ্যালু তো দেখা গেল এই ছাগলেরও যে মূল্য, যে ফসল নষ্ট হয়েছে তারও সম্ভাব্য মূল্য একই হয়ে গেল। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচার করে দিলেন যে ছাগলের মালিকের সব ছাগলগুলো ক্ষেতের মালিককে দিয়ে দিতে হবে। এই বিচার বড় একটা সূক্ষ্ম বিচার হলো। এই বিচারের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবার থেকে দুজন বের হয়ে এলেন, ছাগল আর সমস্ত ছাগল হলো দিয়ে দিতে হলো জরিমানা হিসাবে, আর ক্ষেত যার নষ্ট হয়েছে, ক্ষেত নষ্ট হয়েছে কিন্তু তিনি কিছু পাইলেন, একজন লুজার হলেন আর একজন গেইন করলেন। তো যখন দরবার থেকে আদালত থেকে বের হয়েছে, তখন আদালতের গেটেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা, তিনি বললেন যে তোমরা কোথায় গিয়েছিলা, বললেন যে আপনার পিতার দরবারে গিয়েছিলাম, আদালতে গিয়েছিলাম আমাদের একটি বিচারের জন্য। কি বিচার? তখন বাদী খুলে বলল যে গত রাতে আমার ভরা শস্য খেতে তার ছাগলের পাল এসে সমস্ত শস্য বিনষ্ট করে দিয়েছে। তখন তিনি বললেন যে দাউদ আলাইহিসসালাম কি বিচার করে দিয়েছেন, আমার পিতা জান কি বিচার করে দিয়েছেন? তখন তিনি বললেন যে বিচার করে দিয়েছেন যে ছাগলগুলোর মূল্য আর ফসলের মূল্য এক, এই জন্য সব ছাগলগুলোকে ক্ষেতের মালিককে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। সুলাইমান আলাইহিসসালাম তিনি বলতেছেন যে যদি আমি আমার পিতার জায়গায় বিচার কার্যালয়ে বসতাম তাহলে আমার বিচারটা অন্যরকম হতো, আমি অন্যরকম বিচার করতাম, যেখানে কোন উভয় পক্ষই লাভবান হতেন, কেউ ক্ষতিগ্রস্ত হতো না। এই কথা দাউদ আলাইহিসসালামের কান পর্যন্ত পৌঁছে গেল। দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি যদি বিচার করতা তাহলে কি বিচারটা করতা এই মকদ্দমায়, এই মামলায়? তিনি তখন বললেন যে আমি যদি বিচার কার্য পরিচালনা করতাম, আপনার আসনে অধিষ্ঠিত যদি হতাম, তাহলে আমি বলতাম যে এই ফসলগুলো বড় হতে কতদিন লাগবে, নতুন করে আবার ফর এক্সাম্পল গমের ক্ষেত, ধানের ক্ষেত অথবা সবজির ক্ষেত, এই সবজিগুলো সব খেয়ে ফেলেছে, ধান খেয়ে ফেলেছে, গমের গাছগুলো খেয়ে ফেলেছে, এগুলো এই পর্যন্ত আসতে সুজালা সুফলা শস্য শ্যামলায় ভরপুর হতে কতদিন টাইম লাগবে? হয়তো 4 মাস 5 মাস একটা সার্টিন টাইম লাগবে। আমি বিচার করলে তখন বলতাম যে এই 4 মাস এই 6 মাস ছাগলের মালিকের সমস্ত ছাগলগুলো ক্ষেতের মালিককে দিয়ে দিবে, ক্ষেতের মালিক এই ছাগলের দুধগুলো পান করবে, এই ছাগল দিয়ে উপকৃত হবে, আর ছাগলের মালিকের যেন ক্ষতি না হয় এই জন্য তাকে আমি এই ক্ষেত খামার দিয়ে দিতাম, এই ক্ষেতগুলো দিয়ে দিতাম যে তুমি আবাদ করো, আবার নতুন করে ধান লাগাও, আবার নতুন করে গম লাগাও, নতুন করে সবজি চাষ করো, এরপরে সবজি চাষ করে তার ফসল যে অবস্থায় ছিল সেই অবস্থায় যখন এসে যাবে তখন আমি ছাগল ক্ষেতের মালিক আসল যে মালিক যাকে ছাগল দেওয়া হয়েছে তাকে বলতাম যে তুমি ছাগলগুলো এখন রিটার্ন দাও, তোমার ক্ষেত ফিরে আগের অবস্থায় এসে গেছে, আর এতদিন যে তুমি এই ছাগল দিয়ে উপকৃত হয়েছ এটা তোমার জন্য হলো অতিরিক্ত হয়েছে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, বাবা এই বিচার কার্য তো আসলেও সত্য সুন্দর বিচার, উভয় পক্ষের লাভ আছে, কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না। হযরতে দাউদ আলাইহিসসালাম যখন এ কথা বললেন এবং তিনি তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে আবার নতুন করে রায় দিলেন, এই নতুন রায়ে তিনি এই সিদ্ধান্ত সুলাইমান আলাইহিসসালামের সিদ্ধান্ত অনুযায়ী তিনি হলেন এই বিচার কার্য আবার পরিচালনা করলেন। তো দেখুন হযরতে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান দান করেছেন যেটা তার পিতাকে দান করেন নাই। সুলাইমান আলাইহিসসালামকে বিচার কার্যে যে সূক্ষ্মতা আল্লাহ পাক এই বিচারে দিয়েছেন, এই মোকদ্দমায় দিয়েছেন, সেটা তার পিতাকে দান করেননি। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জ্ঞান দান করতে পারেন, আরেকজনকে নাও দান করতে পারেন, একজনকে আল্লাহ পাক এক ধরনের ইলম দিতে পারেন, আরেকজনকে নাও দিতে পারেন। অনেক সময় সন্তানের বোঝ পিতার বোঝের চেয়ে সূক্ষ্ম হতে পারে। সবসময় যে পিতার বোঝ যে সহি হবে এমন কোনো কথা নয়। এই ক্ষেত্রে সুলাইমান আলাইহিসসালামের বিচার কার্যটা এটা হলো বেশি উপকারী হয়েছে উভয় পক্ষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ফাফাহামনাহা সুলাইমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে সূক্ষ্মতা জ্ঞান দান করলাম, সূক্ষ্ম জ্ঞান দান করলাম। ফাফাহামনাহা সুলাইমান ওয়াকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, এবং প্রত্যেককে আমি আল্লাহ হিকমত এবং নলেজ দান করেছিলাম। এটিতে গেল একটি বিচার কার্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জ্ঞান দান করেছিলেন। আর আরেকটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার কার্যেরই বর্ণনা করেছেন সূরাতুস সাদে, ওহাল আতাকা নাবাউল খসমে ইদ তাসাওয়ারুল মিহরাব। এই ঘটনাটি ঘটেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবারের, তাফসীরের কিতাবে আসছে নিজের পরিবারকে আল্লাহর ইবাদতে এভাবে মশগুল রেখেছিলেন এবং পরিবারের স্কেজুয়েল এভাবে তৈরি করেছিলেন যে দাউদ পরিবারের যে কেউ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবারের স্কেজুয়েলকে এভাবে তৈরি করেছিলেন যে চব্বিশ ঘন্টার জিন্দেগীর দাউদ পরিবারের কোনো না কোনো একজন আল্লাহর ইবাদতে মশগুল থাকত। কিছুক্ষণ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে মশগুল থাকলেন, কিছুক্ষণ সুলাইমান আলাইহিস সালাম, কিছুক্ষণ তার স্ত্রীগণ, কিছুক্ষণ তার কন্যাগণ, এইভাবে 24 আওয়ারের জিন্দেগীটা তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের উচ্চ মর্যাদা সম্পন্ন একজন পয়গম্বর। একদিন হঠাৎ করে তার মুখ পিছলে বের হয়ে গেছে, হে মহাপ্রভু, হে আমার স্রষ্টা, আপনি দেখুন আমি দাউদের পরিবারের কেউ না কেউ 24 আওয়ার 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে আমি মশগুল রেখেছি। কথাটা তো সত্য, কিন্তু এই কথাটাতে একটু অহংকারের আভাস আসে। পয়গম্বর গণের এতটুকু মিস্টেকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন না, সাথে সাথে সেই পয়গম্বরকে সতর্ক করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে পবিত্র দিন ছিল হলো শনিবার, যেমন ইসলামে পবিত্র দিন হলো শুক্রবার। শনিবারের দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা আর অন্য কোনো কাজ করত না, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আজও পর্যন্ত ইহুদি ধর্মে সাবঈয়াত, অর্থাৎ যারা নাকি ধর্মভীরু, যারা ধর্ম পালন করে থাকে, তারা শনিবারের দিন কোনো ধরনের কাজ করে না, কোনো ইলেকট্রনিক জিনিস তারা টাচ করে না, এমনকি তারা যে লিফটে ওঠে, এলিভেটারে ওঠে, সেই এলিভেটারের বটমটা পর্যন্ত শনিবারে তারা পুশ করে না। বহুত ধর্মভীরু ইহুদির ডায়মন্ডের এবং গোল্ডের দোকান আছে ম্যানহাটনে, যেখানে দোকান খুললেই মিলিয়ন্স অফ ডলারের বিজনেস হয়। কিন্তু শনিবারের দিন আপনি যদি মিলিয়ন না বিলিয়ন ডলারও প্রফিট দেন, এরপরেও তারা দোকান খুলবে না। কারণ হলো সেদিন তাদের হলো ইবাদত বন্দেগীর দিন। দুনিয়ায় একজন মুসলমান এরকম পাবেন যে একটু প্রফিট দিবে আর শুক্রবারের দিন দোকানটা খুলবে না, ইবাদত বন্দেগী করবে? এ ধরনের একজন মুসলমান আছে? একজন মুসলমানও দুনিয়াতে নাই। এই জন্য আমরা মুসলমানরা আজকে ধর্ম থেকে বহু দূরে সরে গিয়েছে। দাউদ আলাইহিসসালাম শনিবারের দিন তার মেহরাবের ভিতর ঢুকতেন। যারা বাইতুল মাকদাস ভ্রমণ করেছেন, বাইতুল মাকদাস ভিজিট করে এসেছেন, এখানে মাশা আল্লাহ দু একজনকে আমি দেখতে পাচ্ছি যারা নাকি বাইতুল মাকদাস ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। বাইতুল মাকদাসের পূর্ব পাশের যে দেয়াল আছে, এই দেয়ালে ওখানে একটা মেহরাব আছে, মেহরাব জাকারিয়া, এরপরে মেহরাব ওমর, আর দাউদ আলাইহিসসালামের যেখানে কবর আছে পশ্চিম জেরুজালেমে, সেই কবরের পাশে একটা মেহরাব আছে তার। সেই মেহরাব এক নির্জন কুঠুরি, সেখানে তিনি শনিবারের দিন সকালে প্রবেশ করতেন আর এশার নামাজ পর্যন্ত ঘরের তালা মেরে দিয়ে সেখানে শুধু ইবাদত বন্দেগী করতেন। সেদিন রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তও তিনি নিতেন না, কোনো রাষ্ট্রীয় ফাইল তিনি দেখতেন না, কাউকে তিনি সাক্ষাৎকার দিতেন না, এমনকি নিজের ফ্যামিলির সঙ্গেও সেদিন কথাবার্তা বলতেন না। এই মেহরাবের ভিতর প্রবেশাধিকার কারো ছিল না, একটি সংরক্ষিত মেহরাব, এখনো পর্যন্ত সেই মেহরাবটা আছে, পাথরে খোদাই করা মেহরাব। দাউদ আলাইহিসসালাম সেখানে যথারীতিভাবে শনিবারের দিন তিনি ঢুকেছেন, ঢুকে ইবাদত বন্দিগি করছেন, চারিদিক দিয়ে সিকিউরিটি গার্ডরা আছে, সবার চক্ষুকে ফাঁকি দিয়ে দুজন মানুষ আসছে, এসে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করেছে। দেওয়াল টপকে যখন ভিতরে প্রবেশ করেছে, দাউদ আলাইহিসসালাম ইচ্ছে করলে তো জিজ্ঞেস করতে পারতেন, তোমরা এই অসময়ে আজকে আমার ইবাদত বন্দেগীর দিনে তোমাদের কে পারমিশন দিল এখানে ঢোকার জন্য? দাউদ আলাইহিসসালামে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছেন, তার স্মৃতির পাতার থেকে এই প্রশ্নগুলো উধাও হয়ে গেছে, তার কল্পনাও আসে নাই যে এত সংরক্ষিত সিকিউরিটি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এরা কিভাবে এখানে প্রবেশ করতে পারল, এগুলো কোনো প্রশ্নই তার মাথায় আসে নাই। এসে তারা বলতেছে, ওহাল আতাকা নাবাউল খসম ইযা তাসাওয়ারুল মিহরাব, আল্লাহ পাক বলেন, আপনার কাছে কি সেই বাদীদের বৃত্তান্ত পৌঁছেছে যখন তারা প্রাচীর ডিঙ্গিয়ে ইবাদতখানায় প্রবেশ করেছিল? ইদ্দাখালু আলা দাউদা, যখন তারা দাউদ আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়েছেন, ফাফাজিআ মিনহুম, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, কারণ হল তিনি ভেবেছেন কোনো সন্ত্রাসী, কোনো ডাকাত, কোনো হত্যাকারী বুঝি এই রুমে প্রবেশ করেছে আমাকে হত্যা করার জন্য। মানুষ হিসাবে এই ধরনের ভয় ভীতি এটা পয়গাম্বরের ভিতরে থাকতে পারে। দুই ধরনের ভয় আছে, একটা হলো শ্রদ্ধার ভয়, মর্যাদার, কারো মর্যাদা অন্তরে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মর্যাদাবোধকে সামনে রেখে কাউকে ভয় করা, এই ভয় শুধু আল্লাহর জন্য করা, এটা বৈধ। এটাকে কোরআনের পরিভাষায় বলা হয় খাশিয়াতুন, ওয়াখশাউনা রাব্বাহুম ওয়াখাফুনা সুআল হিসাব, তারা তাদের প্রভুকে, তাদের রবকে তারা হলো ভয় করবে, মর্যাদার ভয়। আর একটা হলো ক্ষতিকর প্রাণী দিয়ে দেখে, ক্ষতিকর জানোয়ার দেখে ভয় করা, সাপ দেখে ভয় করা, বিচ্ছু দেখে ভয় করা, বাঘ দেখে ভয় করা, এগুলো মানুষের স্বভাব। এটা কোনো একজন বুজুর্গও ভয় করতে পারেন, একজন পয়গম্বরও ভয় করতে পারেন। এই ধরনের ভয়কে কোরআনের পরিভাষায় খাউফুন বলা হয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেছেন। তো পয়গম্বর দাউদ আলাইহিসসালাম মানুষ হিসাবে ক্ষতিকর, মানুষের ক্ষতিকর দিক চিন্তা করে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। আগন্তকরা তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, কলু লা তাখাফ, আপনি ভয় করবেন না, আমাদের দেখে ভয় করবেন না, আমরা সন্ত্রাসী না, আমরা ডাকাত না, আমরা চোর না, আমরা হত্যাকারী না, আমরা লুণ্ঠনকারী না, আপনার ভয়ের কোনো কারণ নাই। খসমানি বাগা বাদুনা আলা বাদিন ফাহকুম বাইনানা বিল হক, খসমানি বাগা বাদুনা আলা বাদিন, তারা বললেন আমরা হলাম বিবাদমান দুটি পক্ষ, আমাদের মাঝে একটি ঝগড়া হয়েছে, এই জন্য আপনার কাছে আমরা বিচার নিয়ে এসেছি, মোকদ্দমা নিয়ে এসেছি। বাগা বাদুনা আলা বাদিন, আমাদের একজন আরেকজনের উপর বাড়াবাড়ি করেছি আমরা। এরপরে তারা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন, ফাহকুম বাইনানা বিল হাক্কে, আমাদের মাঝে হক ভাবে ইনসাফপূর্ণ ভাবে বিচার করে দিবেন। দেখেন চোখ রাঙ্গানি দিচ্ছে হলো বাদশাকে, বিচারপতিকে যে চোখ রাঙ্গানি দিচ্ছে, ঠিক ঠিক বিচার করবেন, বিচারে যেন জুলুমের আশ্রয় যেন গ্রহণ না করেন, পার্শিয়ালিটি যদি না যেন না করেন। ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং অবিচার করবেন না, হক হক ফয়সালা করবেন, আবার অবিচার করবেন না, ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। দেখুন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো নবী যিনি নাকি বিচারপতি বাদশাহ, তার কাছে গিয়ে চোখ রাঙিয়ে বলতেছে, আপনি কোনো একটি মোকদ্দমায় আপনাকে সুপ্রিম কোর্টের চিফ জাজের সামনে উপস্থিত হতে হয়েছে, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আর বিচারকের আসনে বসে আছেন সুপ্রিম কোর্টের চিফ জাজ। এখন সুপ্রিম কোর্টের চিফ জাজকে আমি ধমক দিয়ে বললাম যে আপনি ঠিক ঠিক বিচার করবেন, আর কোনো ধরনের অবিচার করবেন না, আর আমাকে আমাদেরকে সঠিক পথ দেখান, তাহলে সেখানে বিচারকের অবস্থা কি হবে আর আমার অবস্থায় কি হবে, বিচারক গোস্বান্বিত হয়ে যাবেন। এত কিছু বলার পরেও দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসল মর্ম বুঝে উঠতে পারেন নাই। তিনি বলতেছেন যে ঠিক আছে, তোমরা বলো কি ঘটনাটা কি। সে বলতেছে ইন্না হাদা আখি, বিবাদী যিনি, তিনি বলতেছেন এটি হলেন আমার ভাই, আমার দিনই ভাই। লাহু তিসউনা তিসউনা নাজা, তার হলো 99টা দুম্বা আছে, নাজাতুন মানে হলো দুম্বাও আসে ছাগলও আসে, তার 99টা ছাগল বা দুম্বা আছে। ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা, আর আমার একটা মাত্রই শুধুমাত্র দুম্বা বা ছাগল আছে, তার 99টা আছে আর আমার শুধু একটা আছে। ফাকাল আকফিলনিহা ওয়াজ্জানি ফিল খিতাব, ফাকাল আকফিলনিহা, সে আমাকে বলছে যে তুই একটা জুম্বা দিয়ে আর কি করবি, আমাকে দিয়ে দে, আমি সেঞ্চুরিটা পূর্ণ করি, আমার তো 100 হয়ে যায়, তুই একটা দিয়ে করবি, আমাকে দিয়ে দে। কাল আকফিলনিহা ওয়াজ্জানি ফিল খিতাব, এবং সে খুব কড়া ভাষা ব্যবহার করেছে, কর্কশ ভাষা ব্যবহার করেছে, এবং ভাষার দিক দিয়ে সে আমাকে বড় জুলুম করেছে, এক অবিচার করেছে। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম শুধু বাদীর কথা শুনলেন, এর দাবিটা কত সুন্দর। দেখেন একজনের মাত্র একটা ছাগল আছে বা দুম্বা আছে আর আরেকজন 99টা আছে, চাইলে তো এই একজন আলা বলতে পারে তোমার তো অনেকগুলো আছে, আমাকে আর 2-4 দিয়ে দাও, আমি সংসার চালাই, তা নয়, বরং হলে সেই ধনীটাই বলতেছে তুই একটা দিয়ে কি করবে, দিয়ে দে। আজকে সারা দুনিয়াতে সুদী মহাজন যারা আছে তারা দুনিয়ার কাউকে অর্থের বা ব্যবসা বাণিজ্যের মালিক হতে দিবে না, এদের একই চক্রান্ত। দরিদ্রের কাছে যে 1-2 টাকা আছে, সামান্য কিছু আছে, এটা দরিদ্রের পকেটে থাকতে দিবে না, যে তুই আমাকে দিয়ে দে, এরপরে আগামীকাল আমার দোকানে কাজ করতে আয়। আজকে এই যে কর্পোরেট দুনিয়া যেটা দেখতেছেন, এটা হলো মডার্ন স্লেভারি, নাথিং এলস। অনেকে মনে করতে পারেন যে আমি সিও, আমি সুপারভাইজার। সিও আর সুপারভাইজার মানে আপনি বড় গোলাম, ছোটটা তো ছোট গোলাম আর আপনি হলেন বড় গোলাম। কিয়ামত পর্যন্ত আপনি অনারশিপ পাবেন, কিয়ামত পর্যন্ত যদি কাজ করে, জীবনের শেষ বিন্দু পর্যন্ত কাজ করলেও অনারশিপ নাই, এখানে তার কাজই করে খাওয়া লাগবে। দেখেন এখানে কামলাগিরি করতে হচ্ছে। অনার কারা? এই সুদি মহাজনীরা, এই বড় বড় কর্পোরেটের মালিক তারা হলো সুদী মহাজনীরা। সারা দুনিয়ার অর্থকে কুক্ষগিত করে ফেলেছে, দরিদ্র মানুষদের কাছে সামান্য যতটুকু আছে সেই সেটুকুও তারা তাদের পকেটে থাকতে দিবে না। ছোট ছোট বিজনেস আছে, একটা বিজনেস দিয়ে, ছোট একটি বিজনেস দিয়ে একটা ফ্যামিলি চলে, দশজন বারো জনের একটা সংসার চলছে, বেচারার ছোট্ট একটা দোকান আছে। কর্পোরেটরা করছে কি, কর্পোরেটরা এসে এখানে একটা বিরাট দোকান খুলে ফেলেছে, এবং আপনার ছোট দোকান সেই জন্য আপনাকে একটা দামের ভারসাম্যকে ঠিক রেখে, প্রাইসের ভারসাম্যকে ঠিক রেখে আপনাকে বিক্রি করতে হচ্ছে। আর এই কর্পোরেটরা এরা ভলিউমকে ভলিউম বিক্রি করছে, সুতরাং তারা লেস প্রফিট, অল্প প্রফিট দিয়েও ছেড়ে দিতে পারছে। দুদিন পরে কি হবে, অটোমেটিক ভাবে আপনার দোকানে আর কোনো কাস্টমার আসবে না, বলবে কি কস্কোতে সস্তা, হোম ডিপোতে সস্তা, লোজে সস্তা, রোনাতে হলো সস্তা, বেসবাইতে হলো সস্তা, স্ট্যাপলে হলো সস্তা। এগুলো সব হলো কর্পোরেট দুনিয়া, সারা দুনিয়ার মানুষকে পথের ফকির বানানোর জন্য হলে এই কর্পোরেটগুলো তৈরি হয়েছে। এখন সহসায় পরের মাসে আপনি আর ভাড়াই দিতে পারেন না, পরে কি করবেন, পরে হলো আপনি দোকান বিক্রি করে দিলেন। বিক্রি যখন হয়ে গেছে, এখন করবেন কি, সংসার চালাবে কি? তখন এই কর্পোরেটরা বলবে যে এই লোকটার তো দোকান চালানোর অভিজ্ঞতা আছে, সে তো আগে দোকানদারি করেছে এবং মালিক হিসাবে করেছে, তাকে হায়ার করো, আপনি এখানে যেয়ে সেখানে গিয়ে তার দোকানে এখন কর্মচারী হয়ে গেলেন। আগে ছিলেন মালিক, ছোট মালিক হন, কিন্তু আপনার ওনারশিপ ছিল, আপনার স্বাধীনতা ছিল, আর এখন আপনার গলায় পরাধীনতার শিকল নিয়ে আপনি তাদের দুয়ারে দুয়ারে ঘুরতেছেন আর কাজ করতেছেন। বর্তমান দুনিয়ার ইকোনমিটাকে এই সিস্টেমে করে ফেলেছে। সেই জন্য কর্পোরেট দুনিয়ার অর্থ হলো যে নতুন স্লেভারি সিস্টেম। একই বউ শুধু শাড়ি বদল করে আসছে। আগের জোরে সুদি মহাজনীরা যেভাবে মানুষকে শোষণ করত, এইটাকে, এই শোষণটাকে এই কর্পোরেট দুনিয়া আজকে মডার্নাইজ করে মানুষকে বুঝতেও দেয় না যে তারা যে শোষণ করছে। আপনারা গভীরভাবে কথাগুলো চিন্তা করে দেখবেন, দুনিয়ায় ছোট মানুষরা আর অল্প পুঁজির মানুষ আর দুনিয়ায় কোনো ব্যবসা ভবিষ্যতে করতে পারবে না, তাদের প্রত্যেকের শুধু স্লেভারি জীবন হবে, আর সেলেবারি জীবনটাও এত সহজ ভবিষ্যতে আর থাকবে না, কারণ সব কিছু রবটে চলে আসছে, সব কিছু হলো অনলাইনে চলে আসছে। সুতরাং হাজার হাজার মানুষ বেকার থাকবে, তারা আবার সেই নির্যাতনের, সেই স্লেভারি লাইফ যেটা ছিল সেই লাইফে আবার তাদের জীবন নেমে যাবে। এই একই ধরনের দাবি এরাও করতেছে। দেখেন সেই দাউদ আলাইহিসসালামের যুগের সেই বৈষম্যমূলক দাবির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা আমাদের শোনা কি বুঝাচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা যে যুগে আছো সেই যুগেও এই ধরনের বৈষম্যমূলক দাবি উঠবে। হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বাদীর কথাই শুনলেন, শোনার সাথে সাথে তিনি বলে ফেললেন, قال لقد ظلمك بسؤال نعجتك الى نعاجه, তোমার কাছে সে একটি যে দুম্বা আছে এই দুম্বাটা চেয়ে বড় অন্যায় করেছে, তোমার উপর বড় জুলুম করেছে। দেখুন, দাউদ আলাইহিসসালাম তো বিচারক, একজন মানুষ মার্ডার করে আসছে, যে মার্ডার হয়েছে তার পিতা গিয়ে আদালতে মামলা করেছে যে আমার সন্তানকে এই লোক হত্যা করেছে। বিচারক এই পত্র পত্রিকা পড়েই, টেলিভিশনের খবর দেখেই আর এই কথা শুনেই যদি ফাঁসির রায় দিয়ে দেয়, এই বিচার কি ইনসাফপূর্ণ হবে? ইনসাফপূর্ণ হবে না। যে মার্ডার করেছে তাকেও আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া লাগবে যে তুমি কি সত্যই মার্ডার করেছ। বিবাদীর বাদীর কাছেই শুধু শোনা লাগবে না, বরং হলো বিবাদী আসামির কাছেও হলো শুনে তারপরে বিচার করা লাগবে। দাউদ আলাইহিসসালামের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো তিনি বাদীর কথা শুনেই ফয়সালা করে দিয়েছেন, বিবাদীর কথা শোনেন নাই। তিনি বলতেছেন যে সে তোমার কাছে ছাগল চেয়ে বড় অন্যায় করেছে। وَإِنَّ كَثِيرًا مِّنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ। এরপর আল্লাহ পাক বলছেন, যারা শেয়ারে বিজনেস করে তাদের অধিকাংশ পার্টনাররা একজন আরেকজনের উপর জুলুম করে। পাঁচজন মিলে একটা ব্যবসা খুলেছে, দশজন মিলে একটা ব্যবসা খুলেছে, দেখবেন যে কিছুদিন পরে তিনজন চালান গায়েব করে ফেলছে, এরপরে তাদের মধ্যে হলো গোলমাল লেগে গেছে। এখন প্রত্যেকেই সমান পুঁজি বিনিয়োগ করেছে, এখন আর অন্যদের আর পুঁজি পর্যন্ত দেয় না। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন, শেয়ারের বিজনেসের অধিকাংশ পার্টনারশিপ বিজনেসের এক পার্টনার আর এক পার্টনার উপর জুলুম করে থাকে। দেখেন আজকে 1400 বছর পরেও আল্লাহ পাকের এই কথা সত্য কিনা। ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, তবে যারা নাকি ইমান গ্রহণ করেছে আবার নেক আমল করে, তাদের পার্টনারশিপের ব্যবসায় একজন আরেকজনকে ঠকায় না, একজন আরেকজনের উপর জুলুম করে না। ইমান যদি থাকে আর নেক আমল যদি করে, আল্লাহ পাক কলিলুম মাহুম, তবে এই সংখ্যা খুব নগণ্য, খুবই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ওয়াদান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু অখর রাকি আনাব। ছোট্ট একটা বিচার কার্য পরিচালনা করতে গিয়ে দাউদ আলাইহিসসালামের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে গেছে। দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আমাকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেছেন, আল্লাহ পাক আজকে আমার থেকে তৌফিক উঠিয়ে নিয়েছেন, সেই জন্য সারাদিন আমি কোনো ইবাদত বন্দেগি করতে পারলাম না। এরা এখন তার ব্রেন খুলেছে, মাথা খুলেছে, চক্ষু উন্মোচিত হয়েছে যে এরা ঢুকলো কেমনে, নিশ্চয় এরা কোনো মানুষ না, এরা কোনো অন্য আল্লাহর কোনো ফেরেস্তা হতে পারে, আল্লাহ পাক আমাকে পরীক্ষার জন্য এদেরকে এখানে পাঠিয়েছে, আসলে এরা মানুষও ছিল না, এরা ছিলেন হলে দুজন ফেরেস্তা। এই দুজন ফেরেস্তা মানুষের আকৃতিতে দাউদ আলাইহিসসালামকে বিজি রাখার জন্য, সারাদিনে যেন কোনো ইবাদত করতে না পারে এই জন্য বিজি রাখার জন্য আল্লাহ পাক তাদের দাউদ আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন যে তুমি বলেছো তোমার পরিবারের কেউ না কেউ 24 আওয়ার জিন্দেগিতে তারা ইবাদত বন্দেগি করে, তুমি আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করো নাই দাউদ, ইবাদত করার সুযোগ আমি আল্লাহ সৃষ্টি করে দেই, আমি তোমার কাছ থেকে এই সুযোগ উঠিয়ে নেব, দেখি তুমি ইবাদত করো কেমনে। সেই জন্য বহু মানুষ আছে সারা রাত খাল শুধু দেখবেন যে সেলফোন নিয়ে, এই ফেসবুক, এই হলো হোয়াটসঅ্যাপ, এই মেসেঞ্জার, দেখবেন যে এইরকম করতে করতে ফজরের আজান দিয়ে দেয়, সারা রাত কেটে গেল, তার নসিব হয় নাই 2 রাকাত নফল নামাজ পড়ার, নসিব হয়নি 1 রুকু পবিত্র কোরআন তেলাওয়াত করার, নসিব হয়নি 10 মিনিট বসে থেকে একটু আল্লাহর দিকির আজকার করবে, সেই সুযোগ হয় নাই, আল্লাহ পাক তার কাছ থেকে তৌফিক উঠিয়ে নিয়েছে। মানুষ যখন অতিরিক্ত দুনিয়ার দিকে ঝুঁকে যায়, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ পাক তাদের থেকে তৌফিক উঠা নেন। তৌফিক কেমনে উঠা নেয়? দেখেন, মসজিদে আসছি, আসরের নামাজ যে আসছি, আসরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত, মনে করুন যে 6:45 থেকে 10:00 পর্যন্ত মসজিদে বসে আছি, শুধু ফরজ নামাজ আর সুন্নাত নামাজ ব্যতিরেকে আমার দ্বারা কোনো ইবাদত হয়েছে? আমার দ্বারা কোনো ইবাদত হয়নি। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমার থেকে তৌফিক উঠিয়ে নিয়েছে। অথচ এই যে দীর্ঘ সময় আছে, এই দীর্ঘ সময় বার্ধক্য বয়সেও যদি কেউ চেষ্টা করে, এক পাতা পবিত্র কোরআন মুখস্থ করতে পারে, আর যদি রিডিং পড়তে চায় কেউ, এক দুই পারা পড়ে ফেলতে পারেন, ইচ্ছে করলে কয়েক রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তৌফিক উঠা নেন। এই জন্য তৌফিক হলো, কেউ বাহাদুরি করে ইবাদত করতে পারবে না যদি আল্লাহ পাক তৌফিক না দেন। তাই দাউদ আলাইহিস সালাম ধারণা করলেন, ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু, দাউদ আলাইহিস সালামের ধারণা হয়ে গেল যে তিনি পরীক্ষায় পড়েছেন। ফাস্তাগফারা রাব্বাহু, তিনি তার রবের কাছে ক্ষমা চাইতে লাগলেন। ওয়াখাররা রাকিআ, এবং তিনি সিজদায় লুটে পড়লেন। ওয়া আনাব, আমার দিকে প্রত্যাবর্তন করলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ আমি ভুল করেছি। ফাগফারনা লাহু যালিক, আমি আল্লাহ দাউদকে ক্ষমা করে দিলাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, আর আমার কাছে রয়েছে বড় উচ্চ মর্যাদা, ওয়া হুসনা মাআব, এবং উত্তম পরিণাম। আমার কাছে দাউদের বড় মর্যাদা রয়েছে, সেই জন্য যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করা। কেন আমি সারা রাত জেগে থাকলাম, আমার তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না? বুঝতে হবে আল্লাহ তৌফিক উঠা নিছে, এই জন্য আল্লাহর কাছে। সেই আসরের নামাজে মসজিদে এসেছি, ইশা পর্যন্ত মসজিদে থাকলাম, 2 রাকাত নফল নামাজ পড়তে পারলাম না, একটু বেশে 10 মিনিট আমি জিকির করতে পারলাম না, 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারলাম না, বুঝবেন যে তৌফিক উঠে গেছে, আল্লাহ তৌফিক উঠা আনিছেন। আরে এই এই 4 ঘন্টা তো আমি যদি বাইরে গিয়েও কাজ করতাম, মিনিমাম স্যালারি অনুযায়ী 4×11=44 টাকা আমি কামাতে পারতাম। সেখানে টাকা পয়সা নষ্ট করলাম, সময় নষ্ট করলাম, আল্লাহর ঘর মসজিদে এসে গেলাম, এরপরেও আমি কোনো ইবাদত বন্দেগি করতে পারলাম না। সেই জন্য দেখেন ভাইরা, আমরা যখন মসজিদে আসি চেষ্টা করি, আমরা সব কিছু করি, আনন্দ করি, উৎফুল্ল করি, কিন্তু ইবাদত করার চেষ্টা করি, কিছু সময় কোরআন তেলাওয়াত করি, কিছু সময় জিকির করি, কিছু সময় দরুদ শরীফ পড়ি, কিছু সময় বসে দিন নিয়ে চর্চা করি। একজন আর একজনকে জিজ্ঞেস করেন, ভাই বলেন তো ওজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মমের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা? এগুলো একজন আর একজনকে জিজ্ঞেস করি, তাহলে চর্চা হবে, চর্চা হবে, আমাদের এই জিনিসগুলো বারবার মনে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।